আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
একসময় অস্ট্রেলিয়া থাকা রাকিয়া এবং সাইফ দম্পতির পেশা ভিন্ন হলেও তারা গানের পাগল। বুয়েটে পড়ার সময় বন্ধুদের নিয়ে ব্যান্ড গড়েছিলেন সাইফ। সময়ের বিবর্তনে সেটি পরে আর ধরে রাখা যায়নি। এরপর থেকেই তিনি একটি পারিবারিক ব্যান্ডের স্বপ্ন দেখতে শুরু করেন স্ত্রী রাকিয়াকে নিয়ে। তিন কন্যা বড় হতে হতে তারাও যুক্ত হয়ে যায় সেই স্বপ্নের সারথি হয়ে, গড়ে তোলেন ব্যান্ড এসএস। রাকিয়া এবং সাইফ দম্পতি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে, শেয়ার করেছেন ব্যান্ড নিয়ে তাদের ভাবনাগুলো। রাকিয়া এবং সাইফ, এসবিএস বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের ব্যান্ড এসএস গড়ে তোলার পেছনের গল্পটি শুনতে চাই, এর শুরু কিভাবে হলো?
আসলে আমাদের দুজনের ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত, সেটা কিন্তু অনেক আগে, আমাদের ছোটবেলায় আমাদের হাতে খড়ি। পারিবারিক ভাবে ছোটবেলা থেকে আমি আর আমার ওয়াইফ দুজনই শাস্ত্রীয় সঙ্গীতে ছিলাম। তো শাস্ত্রীয় সঙ্গীতে থাকতে থাকতে যেটা হলো, যখন পাশ্চাত্য মিউজিকে আসলাম, তো বইটে আমাদের ব্যান্ড যখন ছিল, আমি যখন পাশ্চাত্য সঙ্গীতে আগ্রহী হলাম, তখন যেটা হলো যে দেখা গেল যে হ্যাঁ, আমরা একসাথে ব্যান্ড করছি, সবই ঠিক আছে। কিন্তু যেটা হয় যে আস্তে আস্তে, মানে যখন আমরা পাস করলাম, তখন দেখা গেল যে জীবিকা প্রয়োজনে সবাই সব দিকে ছুটে চলে গেল, আলাদা হয়ে গেল। তো এইভাবে প্রতিবারই আমরা ব্যান্ড করতাম এবং দেখা যেত যে বিভিন্ন ভাবে ব্যান্ড ভেঙে যাচ্ছে। এখান থেকে একটা চিন্তা সবসময় ছিল যে এমন কিছু কি করা যায় না, এমন ভাবে কি আমরা একটা গানের দল করতে পারি না যে কখনো সেটা ভাঙবে না। তো এই চিন্তাটা মাথায় ছিল, কিন্তু এটা কিভাবে হবে জানতাম না। তো এর মধ্যে যখন ইচ্ছার সাথে আমি দেখলাম যে ও ড্রামস বাজাতে পারে, মানে হাতে তালটা খুব ভালো, আমি খেয়াল করলাম আর কি, তখন ওকে আস্তে আস্তে সেই 2008 দিকে, 2008 আমি ওকে অক্টাপ্যাড কিনে দিলাম। তখন সে, আমরা সিডনিতে সে অক্টাপ্যাড বাজাতো। অক্টাপ্যাড তো বুঝেন যে রোল্যান্ডের যে অক্টাপ্যাড গুলো আছে প্যাডের মতো। তখন আমি দেখলাম যে সে ভালো তাল ধরে রাখতে পারে, মানে তাল ধরে রাখার একটা ব্যাপার। তো ওখান থেকে আমার বুঝলাম যে ওকে দিয়ে হবে। পরবর্তীতে আমি ওকে ড্রামসের টিচার দিলাম, ওখানে অস্ট্রেলিয়া ওকে ড্রামসের টিচার দিলাম, এবং একদম প্রাতিষ্ঠানিক যেভাবে ড্রামস শেখা হয় সেভাবে সে ড্রামস শিখলো ওখানে বেশ কিছুদিন। তারপর দেখলাম যে সে খুব ভালো বাজাচ্ছে ড্রামস। ইন দ্য মেইন টাইম আমি একই সময় আমি আবার ওই আমার বাচ্চাদেরকে গিটারে দিয়েছিলাম। তো গিটারের টিচাররাও আবার দেখি বলছে যে ওরা অন্যরকম বাজায়, ঠিক অন্যান্য বাচ্চা যারা আছে, অস্ট্রেলিয়ান বাচ্চা যারা আছে ঠিক তাদের মতো না, আরো অনেক ম্যাচিউর বাজায়। গিটারের টিচার সবসময় এরকম বলতে থাকলো। তো এই এখান থেকে বুঝলাম যে ওরা এমন কিছু নিয়ে এসেছে পৃথিবীতে যেটা হয়তো আসলে অনেকের মধ্যেই নাই, অন্তত আমার মধ্যে ছিল না ছোটবেলায়। তো এখান থেকে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা একসাথে মিউজিক করি। এইভাবে আমাদের পথ চলা শুরু। তো বাচ্চারা প্রতিদিনই, মনে করেন বাচ্চা মাত্র 3 মেয়ে প্রতিদিনই ওরা মিউজিক প্র্যাকটিস করে। হ্যাঁ, প্রায় 2-3 আওয়ার্স ওরা, 2-3 ঘন্টা ওরা মিউজিক প্র্যাকটিস করে, এটা ওদের রক্তে আছে আমি বুঝতে পারি। আর ইশরা, সেও মানে সে তো নিয়ার ফোর্টি হওয়া সত্ত্বেও সে প্রতিদিনই সে 3-4 ঘন্টা ড্রামস প্র্যাকটিস করতেছে। তো আমরা বুঝলাম যে আসলে এই সাধনার জায়গাটা ওদেরকে খুব মানে আনন্দিত করছে, এই সাধনাটা ওরা খুব আনন্দ পায়। তো এখান থেকেই আরো উজ্জীবিত হওয়া যে হ্যাঁ, যারা সাধনা করে এত আনন্দ পায় তাদের তো অবশ্যই সেই সাধনার মধ্যে থাকা। এখান থেকেই আসলে ব্যান্ডের পথ চলা শুরু আর কি বলা যায়।
আপনাদের ব্যান্ডের নাম হচ্ছে এসএস, এই এসএস বলতে কি বোঝায়?
এসএস আসলে আমাদের নামের প্রত্যেকের অর্ধাক্ষর নিয়ে, যেমন এ, এ এস ই আই এস, এতে হচ্ছে আলিনা আমাদের ছোট মেয়ে, তারপরে এস এ হচ্ছে সারোয়া মেঝো, তারপর ই, ইতে হচ্ছে ঈদ, তারপর আই, আইতে ইশরা, এবং তারপরে এস এ হচ্ছে আমি সাইফ। তো আলিনা হচ্ছে আমাদের ব্যান্ডের ভোকাল হারমোনাইজার, ও যেকোনো গানে হারমোনাইজ করতে পারে। যারা যারা সঙ্গীতের সাথে যারা যুক্ত তারা জানে যে হারমোনাইজ করাটা আসলে কত কঠিন একটা ব্যাপার। তো ন্যাচারালি হারমোনাইজ করে। তারপরে সারোয়া, ও আমাদের লিড গিটারিস্ট। ঈদ, ও হচ্ছে বেস গিটার বাজায় এবং ভোকাল দেয়। ইশরা আইতে, ইশরা হচ্ছে ড্রামস বাজায়। ও বেসিক্যালি অস্ট্রেলিয়ায় কিন্তু ড্রামস যখন তার মোটামুটি মানে তার কোর্স যখন কমপ্লিট হলো, ওর ট্রেনিং যখন তার কমপ্লিট হলো, তখন কিন্তু সে নিজেই ড্রাম টিউশন দিত এবং সে বেশ মোটামুটি জনপ্রিয় টিচারই বলা যাবে গোল্ড কোস্টে, কারণ বেশ স্টুডেন্ট তার আসতো, সবসময় তার স্টুডেন্ট থাকতো আর কি গোল্ড কোস্টে, সে ড্রাম টিউশন দিত আর কি। তারপরে এসে হচ্ছে আমি সাইফ, এইটা আমি কিবোর্ড বাজাতাম, এখনো বাজাই আর মাঝে মাঝে গান গাই। আর ওদের মিউজিক ডিরেকশনটা বেসিক্যালি আমি দিয়ে থাকি ওদের, ওরা যেসব গান টান করে।
তো এবার রাকিয়াকে প্রশ্ন, তো আপনি যখন জানলেন যে আপনার স্বামী একটি ব্যান্ড গড়ে তুলতে চাচ্ছিলেন, তখন আপনার প্রতিক্রিয়াটা কেমন ছিল এবং বাচ্চাদের বড় করতে গিয়ে কিভাবে এটাতে সময় দিলেন?
ও যখন বলেছে যে না আমরা একটা ব্যান্ড করতে চাই, ততদিনে মানসিক ভাবে আসলে প্রস্তুত। কারণ আমি সব সময় চাইতাম যে আমার সাথে যখন ওর পরিচয়, আমি তখন থেকেই দেখি যে ও ব্যান্ড করে এবং ও খুব ভালোবাসে একটা সংস্কৃতি বা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে ও যেহেতু বেড়ে উঠেছে, ও খুব পছন্দ করে এগুলোর মধ্যে থাকতে। তো আমারও ভালো লাগতো যে আমি চাইতাম যাতে ও এভাবেই সবসময় ওর জীবনে যাতে শিল্পবোধ এবং শৈল্পিক ব্যাপারগুলো থাকে সবসময়, সেটাই আমি কামনা করতাম। তো যখন দেখলাম যে না হচ্ছে না, ভেঙে যাচ্ছে, ব্যান্ড ভেঙে যাচ্ছে, এবং ও যখন এরকম আমাকে বললো যে না আমাদের নিজেদেরই করতে হবে, তখন আমাকে টিচার দিল এবং এভাবে করলো, তখন আসলে মানসিক ভাবে আমরা প্রস্তুত। আমি আমার কাছে খুব যে বড় একটা ধাক্কা লেগেছে যে না কিভাবে করব, কি করব না, সেরকম লাগেনি, কারণ ও আমাকে অনেক আগে থেকেই মানসিক ভাবে সেটা প্রস্তুত করেছে। আর বাচ্চাদের সাথে পথ চলা আসলে শুরুটা তো এমন হয়েছে যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে যেতাম, সেটা তো নিতামই, কখনো এমন হয়নি যে কোনো অনুষ্ঠান হয়েছে আমরা বাচ্চাকে রেখে গিয়েছি, সবসময় বাচ্চাকে নিয়ে গেছি। ইভেন আমাদের যে মিউজিক প্র্যাকটিস রুম যেটা থাকে, মানে যেখানে আর কি ব্যান্ড প্র্যাকটিস হয়, সেটা অনেক একটা লাউড এনভায়রনমেন্ট থাকে। তো দেখা গেছে আমি আমার 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা নিয়ে ওখানে যেতাম এবং আমি বসে থাকতাম এবং ওদেরকে কান চাপা দিয়ে বসে থাকতাম, মোটামুটি কানে তুলা টুলা দিয়ে বসে থাকতাম। অনেকে বলতো যে না সমস্যা হবে, আল্লাহর মতো সমস্যা হয়নি, কারণ অ্যাজ এ ডক্টর আমি জানি যে এগুলো আসলে খুব বেশি ক্ষতি করবে না, কারণ হচ্ছে আমি যদি ওদেরকে প্রপার প্রিকশন নিয়ে যাই সমস্যা হওয়ার কথা না। কিন্তু ওই যে আমার মনে হয় যে ওরা একটা এনভায়রনমেন্টে বেড়ে উঠেছে, ওরকম দেখতে দেখতে ওরা বড় হয়েছে, যে
1 মাস বয়স থেকে,
হ্যাঁ সে 1 মাস বয়স থেকে, যে এটা একটা সুন্দর পরিবেশ, এভাবে ভালো থাকা যায়, সবাই ভালো, মানে অন্যকেও ভালো রাখা যায়, এভাবে ওরা অনেক কিছু দেখে দেখে ওদের ওরাও মানসিক ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে ছোটবেলা। আরো একটা আমার স্মৃতিতে আছে যে আমি আমার একদম ছোট মেয়ে, যখন আমার ছোট মেয়ে বাংলাদেশে হয়েছে, তো ও হওয়ার 7 দিনের মধ্যে একটা প্রোগ্রাম ছিল আমাদের। তো প্রোগ্রামটা আসলে আগেই ফিক্সড হয়ে গিয়েছে আর আমার ও আসলে আগেই ডেলিভারি হয়ে গেছে আগে। তো ওই 7 দিনের মাথায় আমি ওকে বেবি হার্নেস যেটা, ওকে কোলে নিয়ে আমি ড্রামস বাজাচ্ছিলাম। ওইটা মানে ওইটা অনেকেই খুব মানে অবাক হয়েছে যে ও কিভাবে, বাচ্চাটা কাঁদছে না, তুমি বাজাচ্ছ কিভাবে সম্ভব। এবং আমি দেখলাম যে ওই যে একটা ছোট শিশু, 7 দিনের বাচ্চা, ও আমাকে যে সাপোর্টটা দিল এখনো সেই একই ভাবে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অনেকে আছে না যে হ্যাঁ বাচ্চা কান্না করে বা ই করে, না আমার
বাচ্চাকে প্রপার প্রিকশন দিয়ে নেওয়া হয়েছিল যেন কানে সমস্যা
না হয়, কিন্তু ও কোনো ডিস্টার্ব করেনি। মনে হয়েছিল যে ওর যেন ওটার মধ্যে থাকাটাই একটা ন্যাচারাল ব্যাপার, ও ওটাতে থাকার জন্যই জন্মেছে। আমার মানে যখনই আমার মনে হয় যে এরকম 7 দিনের একটা বাচ্চা আমাকে একটা প্রোগ্রামে এমন সাপোর্ট দিল যে আমি আমার 7 দিন ডেলিভার হওয়ার পরে আমি যে ড্রামস বাজাতে পারলাম, অক্টোপেড বাজাতে পারলাম, এটা আমার কাছে মানে একটা আমার অবিস্মরণীয় ঘটনা মনে হয় আমার জীবনে। তো ওই সাপোর্টটাই আসলে ওরা ওরাও আমাদেরকে দিয়েছে, যার কারণে ওদেরকেও আমরা আমাদের সাথে মনে করেছি যে না এই মানুষগুলোকে নিয়ে একটা পারিবারিক ব্যান্ড হয় আসলে।
আপনারা কি ধরনের গান গেয়ে থাকেন এবং কোনো মৌলিক গান করার পরিকল্পনা আছে কিনা? তাছাড়া ব্যান্ড নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি?
আমাদের গানের চয়েসটা, পছন্দটা অনেক ব্যাপক, কারণ যেটা আগে বলেছি যে আমাদের গানের শুরু হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে এবং তারপরে বাংলাদেশি ব্যান্ডের গানগুলা। তারপরে বাচ্চারা যখন ওখানে শিখলো তো ওদের শিখার ধাঁচটা ছিল একটু রক স্টাইলে বা ব্লুজ রক এই স্টাইলে, ওদের টিচার গুলো ওদেরকে শিখাতো। এখানে যদি বলি যে বাচ্চারা মোর ফোকাসড অন ব্লুজ রক মেটাল এই ধরনের গানে, আবার আমরা ফোকাস, আমি আর ঈশা ফোকাসড হচ্ছি মোর ফোকাসড অন সফট রক বা বড় জোর হার্ড রক পর্যন্ত। এখন আমরা যেটা বুঝতে পারছি যে আসলে আমরা সবাই মিলে যখন করছি, আমরা মনে হয় রক হার্ড রক মেটাল এই গানগুলোই আমরা বেশি পছন্দ করছি। হ্যাঁ আমারও ভালো লাগছে এই গানগুলো, আমার আগে খুব বেশি মেটাল লাভার আমি ছিলাম না, কিন্তু এখন যখন দেখছি যে বাচ্চারা মেটাল সং করছে এবং ওরা বাজাচ্ছে, ওদের টিচার যারা ছিল অস্ট্রেলিয়ায় ওরাও আসলে এনকারেজ করেছে আমাদেরকে যে এই ধরনের গানগুলার, হ্যাঁ গানগুলা আগতে নেওয়ার। ভবিষ্যতে আমরা এই জনর নিয়ে আগাতে চাই এবং দেশে বিদেশে আমরা নানান ভাষায় গান করতে চাই, আমরা শুধু বাংলায় আটকে থাকতে চাই না। মৌলিক গানও ক্ষেত্র সেটাই বলছি যে মৌলিক গানও ইংলিশ বাংলা দুটোই করতে চাই। আর মৌলিক গান একটা করা হয়েছে, আরো আসলে 4টা করা করা আছে, কিন্তু ওগুলো আর কি প্র্যাকটিস করছি এখনো, কিন্তু রেকর্ডেড ভার্সনটা এখনো দেওয়া হয়নি।
এখন বাংলাদেশে অবস্থান করছেন, তো অস্ট্রেলিয়ার কি কি স্মৃতি আপনাদের মনে আছে?
অস্ট্রেলিয়ার স্মৃতি তো আসলে অনেক কিছু, অনেক ধরনের স্মৃতি। আমরা তো অস্ট্রেলিয়া 2007 থেকে প্রথমে সিডনিতে ছিলাম, প্রথমে 4 বছর সিডনি ছিলাম। সিডনির স্মৃতিটা আসলে খুব বাচ্চাদের, তখন আমার সবে মাত্র নতুন বাচ্চা হয়েছে, আমি সিডনি গিয়েছি এবং ওই বাচ্চা নিয়ে একটা স্ট্রাগলের মধ্যেই কেটেছে। তারপরে অ্যাজ এ ডক্টর আমার পড়াশোনা ছিল অনেক, তো সিডনির টাইমটা খুব মধুর আমি বলবো না, কিন্তু দুই বাচ্চা হয়েছে ওই সময়টা আসলে অন্যরকম। আরেকটা যেটা হচ্ছে গোল্ড কোস্ট পার্ট, সেটা হচ্ছে যে আমরা লাস্ট 4 বছর গোল্ড কোস্ট ছিলাম, ওইটা আমি বলবো যে ওইটা আসলে একদম ভোলার না, ওইটা আমি কোনোদিনই ভুলবো না। এত সুন্দর একটা পরিবেশ গোল্ড কোস্টে, এবং গোল্ড কোস্টে আমরা সি বিচের কাছাকাছি থাকতাম, যখন ইচ্ছা হাঁটতে যাওয়া যাচ্ছে, এবং প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে গোল্ড কোস্টের খাওয়া দাওয়া সবকিছু আমরা অনেক অনেক এনজয় করেছি, আমাদের অনেক ভালো লেগেছে, খুব সুন্দর সময় কেটেছে আসলে গোল্ড কোস্টে।
আবহাওয়া সিডনির মতো না?
হ্যাঁ একটু, হ্যাঁ
আবহাওয়া অনেক সুন্দর, কখনোই ঠান্ডা না বা খুব গরম না। মানে অস্ট্রেলিয়ার স্মৃতি বলতে আমার কাছে মনে হয় যে গোল্ড কোস্টের স্মৃতি গুলাই সারা জীবন থেকে যাবে আর কি। এরকম আর কখনো জীবনে পাওয়া যাবে কিনা, এই আমরা মানে গোল্ড কোস্টের মানে যে সময়টা আমরা গোল্ড কোস্টে কাটিয়েছি, এরপরে আসলে হয়তো আমরা গোল্ড কোস্টে যাবো কিনা আমরা জানি না, কিন্তু এটা তো জীবিকা যেদিকে সেদিকে যাবো। গোল্ড কোস্টের যে স্মৃতিটা ছিল সেটা ওখানে সবকিছু মিলে খাওয়া দাওয়া হাঁটা চলা
ঘুরে বেড়ানো, আর মিউজিক্যাল গানে বলতে যে একটা রিল্যাক্স মাইন্ড থাকা, একটা সাধনার জন্য পরিবেশ, সেটা আমি বলবো মানে সেটা গোল্ড কোস্টে না থাকলে হতো না আসলে।
রাকিয়া আপনি তো গানের বাইরে একজন ডাক্তার, তো সাইফ আপনি পেশায় কি করছেন?
আমি বেসিক্যালি আমরা অস্ট্রেলিয়া যখন গেলাম আমরা স্কিলড মাইগ্রেশন করেছিলাম, তো আমি টেলিকম ইঞ্জিনিয়ার, ওখানে আমি অপটাসে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, তারপরে এরিকসন তো আরো আরো কয়েকটা কোম্পানিতে আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। এরপরে যেটা হয়েছে, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পরে আমার একটা সময় মনে হলো যে আমার মোর ফোকাস দেওয়া উচিত হচ্ছে একাডেমিক লাইনে, এবং পারলে ক্রিয়েটিভ লাইনে। আমি বোর্ড থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, সেটা ঠিক আছে, বোর্ড থেকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা, কিন্তু এখন আমি বেসিক্যালি ডক্টরেট করছি, এখন আমি মোর ফোকাসড অন একাডেমিক লাইনে আর কি।
এসবিএস বাংলা শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান?
আমরা তো এসবিএস রেগুলার পড়ি, টিভি দেখি, হ্যাঁ এসবিএস তো আমাদের কাছে খুবই পছন্দের একটি চ্যানেল। আমাদের বাংলাদেশি কমিউনিটি বা এই ধরনের যে কমিউনিটি গুলো আমরা অস্ট্রেলিয়া আছি, ছোট ছোট কমিউনিটি যেগুলো আছে, তারা যেভাবে এসবিএস এর মাধ্যমে সামনে আসছে, এটা আসলে ভালো ব্যাপার।
আমরা একই কথা বলবো যে আমাদের অস্ট্রেলিয়ায় যারা বাঙালি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, এবং এই ধরনের ছোট ছোট যারা আমাদের এথনিক গ্রুপ আছে, তাদের তাদের কথা যত বেশি আসবে, যত বেশি এই এসবিএস এর মতো চ্যানেল যারা এগুলোকে ফোকাস করবে, তত আমি বলবো এটা অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে। যখন একটা মানুষ মাইগ্রেশন করে একটা নতুন দেশে যায়, তখন তার বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের, সেটা শারীরিক থেকে শুরু করে মানসিক, কারণ সে একটা পরিবেশের মধ্যে বড় হয়ে আরেকটা জায়গা যখন যায়, তখন তার খাপ খাওয়াতে অনেক সময় লেগে যায়। তাহলে এই যে তার জার্নিটা, এই জার্নিটা সেগুলো কাকে বলবে, কোথায় বলবে, ঠিক আছে? তো এগুলো যদি এই যে এসবিএস এর মতো চ্যানেলের মাধ্যমে জানানো যায়, এগুলো যখন প্রচার হবে, তখন সবাই অনেক উৎসাহ পাবে। তা আমি এই জন্য এসবিএস কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ রাকিয়া এবং সাইফ, আপনাদের ব্যান্ড এসএস নিয়ে আপনাদের পরিকল্পনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক
ধন্যবাদ।
ধন্যবাদ শানভাই।
ফেসবুকে ফলো করুন এসবিএস বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।